ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, এখানে ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে ১৯০ মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। ৩০ মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি।
বিশ্ব সংবাদ পড়ছি জাসপেন হিউসন। ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট হিসেবে মনোনীত জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে চলেছেন জানুয়ারি মাসের ২০ তারিখে, তবে তাঁর পদ কিন্তু কুসংস্তীর্ণ নয়। দেশে চলছে ভয়ঙ্কর রূপে করোনা সংক্রমণ, সংকটজনক অর্থনীতি এবং গভীরভাবে দ্বিধাবিভক্ত জনগণের উদ্বেগ। জো বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল সুলভ মূল্যে স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষা, ন্যূনতম বেতন বৃদ্ধি, দরিদ্র জনগণের প্রতি সহায়তা এবং বিশুদ্ধ জ্বালানি শিল্প, যেখানে লক্ষ লক্ষ জনগণের চাকরির সংস্থান হবে। তবে তাঁর প্রশাসনের সবচেয়ে অগ্রাধিকার পাবে লাগামহীন করোনা ভাইরাস রুখে দেবার কর্মসূচি। আজ সোমবার তিনি একটি ভাইরাস টাস্কফোর্স গঠন করে তার কর্মসূচির কথা জানাবেন। যুক্তরাষ্ট্রে প্রতিদিন রেকর্ড হারে ১ লক্ষের অধিক জনগণ সংক্রমিত হচ্ছেন। নির্বাচনী প্রচারণায় জো বাইডেন বলেছিলেন ইরান শান্তি চুক্তিতে তিনি আবারও ফিরে যেতে চান, প্রেসিডেন্ট ট্রাম্প যে চুক্তি থেকে বেরিয়ে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প এখন অবধি পরাজয় মেনে নেননি। তিনি বিভিন্ন রাজ্যের বিরুদ্ধে নির্বাচনে গণনার জালিয়াতির অভিযোগ তুলে মামলা ঠুকেছেন, তবে সঠিক কোনো প্রমাণাদি ছাড়াই তিনি ভোট জালিয়াতির অভিযোগ করা অব্যাহত রেখেছেন। রবিবারও তিনি ভার্জিনিয়ার গলফ কোর্সে গলফ খেলে সময় কাটান, তবে তার সমর্থকদের উত্তেজিত রাখতে বিভিন্ন টুইটার বার্তা দিতে শুরু করেন। তবে নিজস্ব গলফ কোর্সে গিয়েও তিনি রেহাই পাননি। সেখানে দুই মহিলা প্ল্যাকার্ড বহন করছিলেন, তাতে লেখা ছিল অরেঞ্জ ক্রাস্ট। তাঁর সহযোগীরা জানান ওভাল অফিসে প্রথম দিনই বাইডেন প্যারিস চুক্তিতে পুনরায় যোগ দেওয়া বহাল করবেন, যে চুক্তি ট্রাম্প নাকচ করে দিয়েছিলেন এবং WHO থেকে প্রত্যাহারের সিদ্ধান্ত বদল করবেন। কতগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প ভ্রমণে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন সে নিষেধাজ্ঞাও সত্বর তিনি তুলে নিতে চান। জন হপকিন্সের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রে ৯০,৮০,০০০ জনগণ সংক্রমিত হয়েছেন। জো বাইডেন বলেন সঠিক পদক্ষেপ নিয়ে আমরা আগামী মাসগুলিতে বহু জীবন বাঁচাতে সক্ষম হব। তবে সমীক্ষকেরা জানাচ্ছেন জো বাইডেনের জন্য চ্যালেঞ্জ রয়েছে নানাবিধ। তার সাফল্য নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্প চলে যাবার পর রিপাবলিকানদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে তার সমাধান খুঁজে পাবার উপরে। ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিষয়ে প্রফেসর ডেভিড রেড লাস্ক বলেছেন, আমাদের বিভাজন এখন অতি তীব্র, তবে আমাদের আশা সময়ের সঙ্গে সঙ্গে নিরাময়ের পথ খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে কর্তৃপক্ষ মাস্ক পরার ব্যাপারে কঠোর হচ্ছেন, মাস্ক না পড়লে জরিমানা বা জেল দুটোই হতে পারে। শুনুন বিস্তারিত ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্টে।
বাংলাদেশে মাস্ক না পড়লে জেল জরিমানা দুটোই হতে পারে, ইতিমধ্যেই জেলা ও উপজেলা প্রশাসনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার খুলনায় মাস্ক না পরায় ৫০ জনকে আটক করা হয়েছে। ৮ জনকে ৬,৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঢাকায় সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে, মাস্ক ছাড়া কোনো সেবা পাওয়া যাবে না, গেটে গেটে এটা টানিয়ে দেওয়া হয়েছে। কেউ প্রবেশ করতে গেলেই নিরাপত্তা কর্মীরা আগে মাস্ক আছে কি না তা দেখে নিচ্ছে। ধর্মীয় উপাসনালয়ে আগেই মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। শীতে করোনার দাপট বাড়বে এই আশঙ্কা থেকে সরকার কঠোর অবস্থান নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই বারবার সতর্ক করেছেন। ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জনের মৃত্যু হয়েছে। রোগী শনাক্ত হয়েছেন ১,৬৮৩ জন। মাঝখানে কয়েকদিন মৃত্যু ও সংক্রমণের হার কম ছিল, এটা অবশ্য মার্চ মাস থেকে এভাবেই উঠানামা করছে। একদিন বাড়ে, পরের তিন দিন অস্বাভাবিকভাবে কমে। ওদিকে আট মাস পেরিয়ে গেল, এখন পর্যন্ত সব জেলায় পরীক্ষাগার স্থাপন করা যায়নি। মাত্র 27টি জেলায় এখন পরীক্ষা হচ্ছে, ফলে ঢাকার বাইরের পরিস্থিতি অজানাই থেকে যাচ্ছে। একই অবস্থা অ্যান্টিবডি টেস্টের ক্ষেত্রেও। গত 24 জুলাই স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক অ্যান্টিবডি টেস্ট শুরু করার কথা বলেছিলেন, 5 মাসেও এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান 14 নভেম্বরের পরে খুলবে কিনা এখনও স্পষ্ট নয়। মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, আগামী 2-1 দিনের মধ্যেই এই সিদ্ধান্ত জানা যাবে। গত মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়েছে, এর মধ্যে একদিনে 6 জন MP করোনায় আক্রান্ত হয়েছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সমগ্র ভারতে 30 নভেম্বর পর্যন্ত বাজি পোড়ানো নিষিদ্ধ হচ্ছে। বিস্তারিত শুনুন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে।
আগামী 30 নভেম্বর পর্যন্ত গোটা দেশে নিষিদ্ধ বাজি। আজ সোমবার নিষেধাজ্ঞা জারি করল গ্রিন ট্রাইব্যুনাল। করোনা পরিস্থিতি আবহাওয়ার কথা ভেবেই এই কড়া ব্যবস্থা বলে জানা যাচ্ছে। বাজি পোড়ানোর গাইডলাইন অনুযায়ী দীপাবলির দিন সন্ধে 2 ঘন্টা অর্থাৎ রাত্রি 8টা থেকে রাত 10টা পর্যন্ত, বড়দিন ও নিউ ইয়ারে 35 মিনিট অর্থাৎ 11টা 55 মিনিট থেকে 12টা 30 পর্যন্ত বাজি পোড়ানো যাবে। ছট পুজোতে সকাল 6টা থেকে সন্ধে 8টা পর্যন্ত মিলবে বাজি পোড়ানোর অনুমতি। তাও আবার কেবলমাত্র পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে ওই নির্দিষ্ট সময়ে। তবে বাজি পোড়ানোর সময় ও দিন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। আজ থেকে নিষেধাজ্ঞা কার্যকর। ভারতের 23টি রাজ্যে বাজি নিষিদ্ধ। করোনা পরিস্থিতি এবং বায়ু দূষণের কারণে এই কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই খবর।
বিশ্ব সংবাদ শুনছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে। প্রাক্তন রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ রবিবার প্রেসিডেন্ট হিসেবে মনোনীত জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি আমাদের দেশকে নেতৃত্ব ও একত্রিত করার সুযোগ পেয়েছেন। তিনি আরও বলেন, তাঁর সাফল্যের জন্য আমার দোয়া থাকবে, আমি যে কোনোভাবে তাঁকে সহায়তা দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। সৌদি আরবের রাজা সলমান বিন আব্দুল আজিজ, তাঁর ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সলমান জো বাইডেন ও কমলা হ্যারিসের প্রতি শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। কমলা হ্যারিসকে লক্ষ্য করে মোদি বলেন, আপনার সাফল্য নজর কাড়া। এই সাফল্য শুধু আপনার ও আপনার পরিবারের নয়, এই সাফল্য সমগ্র ভারতীয় আমেরিকানদের। আজারবাইজান নাগরণ কারাবাগের দ্বিতীয় প্রধান শহর দখল করে নেবার কথা ঘোষণা করেছে, তবে আর্মেনিয়া এই দাবি নাকচ করে দেয়। জাতীয় টেলিভিশনে ভাষণে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ জানান, আজারি বাহিনী বিতর্কিত অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর সুশা দখল করে নিয়েছে। তার ঘোষণার পর রাজধানী বাকুতে জনগণকে পতাকা নেড়ে উল্লাস করতে দেখা যায়। তালেবান গোষ্ঠী আশা ব্যক্ত করেছে যে আফগানিস্তানের দীর্ঘকালীন যুদ্ধবন্ধে যে যুক্তরাষ্ট্র তালেবান শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, জো বাইডেন কার্যভার গ্রহণ করার পর তা বজায় রাখবেন। চুক্তিতে 2021 সালের মে মাসের মধ্যে সকল যুক্তরাষ্ট্র ও নেটো সেনাদের আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়ার কথা। আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের সাফল্যের শুভকামনা জানিয়েছেন। তিনি আশা করেন কাবুল ও ওয়াশিংটনের মধ্যে সন্ত্রাসবাদ বিরোধী এবং শান্তি প্রতিষ্ঠার মতো ক্ষেত্রে সম্পর্ক আরও জোরদার হবে। এবং ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার তাদের ভ্যাকসিনের পরীক্ষার ফলাফল 90% সফল বলে জানিয়েছে। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।
এবার কলকাতার রিপোর্ট। কলকাতা থেকে সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তী আমাদের তার রিপোর্টে বিস্তারিত জানিয়েছেন, আসুন আমরা শুনি।
পশ্চিমবঙ্গ সরকার ও রেল কর্তৃপক্ষের মধ্যে দফায় দফায় বৈঠকের পর শেষ পর্যন্ত ঠিক হয়েছে বুধবার থেকে রাজ্যে আবার লোকাল ট্রেন চালু হবে। এ খবরে রেলযাত্রীরা খুবই খুশি। রেল জানিয়েছে স্টেশনে ও ট্রেনের কামরায় স্যানিটাইজেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। করোনা সংক্রান্ত সমস্ত বাধা নিষেধ মেনেই যাত্রীদের ট্রেনে উঠতে হবে। করোনা পরিস্থিতির জন্য মাস্ক, স্যানিটাইজার ইত্যাদি বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, তবে সেটা কীভাবে সম্ভব তা যাত্রী কিংবা প্রশাসন কিংবা রেল কারোই ঠিকমতো জানা নেই। বাস চালু হওয়ার পর সেগুলোতে গাদাগাদি ভিড় হয়েই চলেছে। ট্রেন চালু হলে লোকাল ট্রেনের ওপর নির্ভর যাত্রীরা অনেকটাই স্বস্তিতে চলাফেরা করতে পারবেন। এখন অবধি ঠিক হয়েছে শিয়ালদা ডিভিশনে 413টি আর হাওড়া ডিভিশনে 202টি ট্রেন চালানো হবে, সব মিলিয়ে 615টি। শিয়ালদা ট্রেনের মধ্যে বেশিরভাগই চলবে নর্থ লাইনে, 170টি চলবে সাউথ লাইনে। দরকার হলে সংখ্যা আরও বাড়তে পারে। কোন ট্রেন কখন চলবে সেই সব তথ্যসহ টাইম টেবিল স্টেশনে তো পাওয়া যাবেই, রেলের ওয়েবসাইটেও পাওয়া যাবে। আর যেসব যাত্রীর লোকাল ট্রেনের মান্থলি টিকিট শেষ হয়ে গিয়েছে সেগুলোকে আবার কার্যকর করা হবে। আজ সোমবার সকাল 8টা থেকেই সব টিকিট কাউন্টার খুলে গিয়েছে মান্থলি টিকিটের জন্য। বুধবারের লোকাল ট্রেন চলার আশায় এখন যাত্রীরা সাগ্রহে অপেক্ষা করছেন। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষের প্রতিবেদনে তিনি বলেছেন,
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইডি ছিল এরাজ্যে তদন্তের একেবারে প্রথম সারিতে। এবার পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে সক্রিয় হয়েছে ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ। চলতি বছরে সন্ত্রাস ও আন্তর্জাতিক অপরাধ নিয়ে তদন্তকারী সংস্থা এনআইএ প্রথম 10 মাসে সারা দেশে 36টি মামলা করেছে, তার মধ্যে 10টি পশ্চিমবঙ্গেই। মামলাগুলি হয়েছে মূলত সক্রিয় জঙ্গি মডিউল, মাওবাদী, নকল নোট এবং বোমা বিস্ফোরণ সংক্রান্ত। পশ্চিমবঙ্গে আগামী বছর আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এরাজ্য নিয়ে এনআইএ সক্রিয়তা নিয়ে রাজ্য পুলিশের তরফেও নজর রাখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। সন্ত্রাস দমনে বিশেষ দায়িত্বপ্রাপ্ত এনআইএর এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রাজ্যের সঙ্গে যোগাযোগ রেখেই মামলাগুলি হয়েছে, এর পিছনে দেশের সুরক্ষা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই বলে দাবি। এনআইএ সূত্রের দাবি, যে 10টি মামলা দায়ের করা হয়েছে তার মধ্যে কলকাতা ও উত্তরবঙ্গের শিলিগুড়িতে 2টি নকল নোট সংক্রান্ত, রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় 2 সিপিএম নেতা খুন এবং রাজ্যের পার্শ্ববর্তী জেলা ভুবনেশ্বরের রাজধানীতে হাইজ্যাক সম্পর্কিত 2টি মামলা, রাজ্যের বাদুরিয়ায় লস্কর ই তৈবা এবং মুর্শিদাবাদে আল কায়দা জঙ্গি মডিউল নিয়ে 2টি মামলা হয়েছে, বাকি 4টি মামলা বোমা বিস্ফোরণ সংক্রান্ত। রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি, মানিকচক এবং রাজ্যের মালদা সহ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে বোমা বিস্ফোরণ হয়েছে তা নিয়ে 4টি মামলার তদন্ত করছে এনআইএ বলে জানা গেছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চট্টগ্রাম সংবাদদাতা হাসান ফিরদৌসের একটি রিপোর্ট আমরা শুনি।
চট্টগ্রামে প্রথম কোভিড রোগী শনাক্ত হয় এপ্রিল মাসে, এরপর ক্রমান্বয়ে সংক্রমণের হটস্পটে পরিণত হয় বন্দরনগরী চট্টগ্রাম। সিভিল সার্জনের তথ্য মতে জুলাইয়ের মাঝামাঝি থেকে চট্টগ্রামের সংক্রমণের হার কমতে শুরু করে এবং অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত এ হার 30% থেকে কমে 3-4% নেমে আসে। তবে চলতি সপ্তাহে করোনা সংক্রমণের হার আবারও ঊর্ধ্বমুখী বলে বলছেন স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা।
গত 10 দিনের পরিসংখ্যানে দেখা যাচ্ছে চট্টগ্রামের সংক্রমণের হার মাঝে মাঝে 10 ছুঁয়েছে বা 10 ক্রস করেছে, সেই হিসেবে আমরা বলতে পারি কিছুটা হলেও সংক্রমণ বাড়তি। যে আপনাদেরকে স্বাস্থ্য সচেতনতার কোনো বিকল্প নাই, মাস্ক ব্যবহার করতেই হবে, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে।
করোনা সংক্রমণের শুরুতেই জনগণের মধ্যে থাকা ভীতি কেটে যাওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।
কিন্তু অ্যাজ এ হোল পরিস্থিতি যদি আমি বাংলাদেশের চিন্তা করি, যেটা আমরা এখন রিফ্লেক্টেড হচ্ছে আমাদের আইডিসিআর এর যে ওয়েবসাইট আছে এবং ওয়ার্ল্ডোমিটার যে ওয়েবসাইট আছে, সেখানে দেখা যাচ্ছিল টোটাল যে আমরা এখানে যে টোটাল করোনা ভাইরাস ইন বাংলাদেশ কেসেস সেটা কিন্তু এখনো ইনক্রিজিং ট্রেন্ডেই আছে, এটা এখনো কমে নাই।
তবে তাদের মতে বাংলাদেশ এখনো সংক্রমণের প্রথম ধাপ শেষ হয়নি, করোনার দ্বিতীয় ধাপ না এলো শীতে স্বাস্থ্য সুরক্ষায় সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশ্লেষকরা। পাশাপাশি করোনা পরীক্ষার সুযোগ সুবিধা বাড়ানোর পরামর্শ তাদের।
সেকেন্ড ওয়েভ হোক আর না হোক, সামনে যেহেতু শীতকাল এবং শীতকাল যেহেতু একটা ফ্লু সিজন, সর্দি কাশি বেড়ে যায়, ফলে এটা কি করোনা ফ্লু নাকি নন করোনা ফ্লু, এই যে একটা কনফিউশন তৈরি হবে এবং শীতকালে যে সকল ধরনের যে ফ্লু রোগীদের সংখ্যা বাড়বে সেজন্য আমাদের সর্বরকমের প্রস্তুতি নিতে হবে এবং জনগণকে যে তারা যদি টেস্ট করতে চায় সেই টেস্ট ফ্যাসিলিটি যাতে পায় সেই ব্যবস্থাটা নিতে হবে।
সরকারি হিসেবে গেল ৬ মাসে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ২২,০০০, বেসরকারি হিসেবে এ সংখ্যা আরও কয়েক গুণ বেশি। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
আজকের অনুষ্ঠানে সরকার কবিরউদ্দিন একটি সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন তৈরি করেছেন, আসুন শোনা যাক।
ভয়েস অফ আমেরিকার বেতার তরঙ্গে উপস্থিত আমি সরকার কবিরউদ্দিন স্কাইপের মাধ্যমে, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছেন স্কাইপের মাধ্যমেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের পার্শ্ববর্তী শহর বল্টিমোরের জনস হপকিন্স প্রাঙ্গণ থেকে, জনস হপকিন্সেরই বিশেষজ্ঞ স্বাস্থ্য বিজ্ঞানী এবং চিকিৎসক, বিশিষ্ট চিকিৎসক, বাংলাদেশে অত্যন্ত পরিচিত সুপরিচিত চিকিৎসক বিশেষজ্ঞ ডক্টর হালেদা নাম আখতার, আমরা তাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আমরা আলোচনা করব কিশোর কিশোরীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে, ভারত, পাকিস্তানে যৌন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা এবং তার সমাধান এবং সমস্যাগুলো কি তা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি ডক্টর হালেদা হানাম আফতানকে জিজ্ঞেস করতে চাই যে যৌন এবং প্রজনন স্বাস্থ্য, বিশেষ করে কিশোর কিশোরীদের ঝুঁকিগুলো কি কি এবং তার সমাধান বা সেখান থেকে উত্তরণের উপায় কি।
অনেক ধন্যবাদ সরকার কবির ভাই আপনি আমার ইন্ট্রোডাকশনের জন্য। আমি চিকিৎসক বটে কিন্তু আমি পাবলিক হেলথের মানুষ বেশি, সুতরাং আমি প্রিভেনশন হেলথের কথা বেশি বলি এবং বেশি এটা নিয়ে আলোচনা করি। এবং আমি যেহেতু আমি প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ, সেখানে অ্যাডোলেসেন্টের প্রজনন স্বাস্থ্য একটা বিরাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার সারা পৃথিবীর জন্যই। আজকে আজকে যদি আমরা দেখি সারা পৃথিবীতে ১.২ বিলিয়ন এবং আমাদের এই সাউথ ইস্ট এশিয়া রিজিয়ন বা দক্ষিণ পূর্ব এশিয়াতে ৩৫০ মিলিয়ন কিশোর কিশোরীর বসবাস, এর মধ্যে অর্ধেক নারী, এর মধ্যে অর্ধেক পুরুষ। এবং আমরা দেখি যে নারীদের মধ্যে সমস্যা অনেক বেশি। আমি কয়েকটা সমস্যার কথা খুব তাড়াতাড়ি করে বলছি, যাতে দর্শক শ্রোতাও বুঝতে পারেন যে আমরা কিশোর কিশোরী মনে করি আমার ঘরের ছেলে ঘরের মেয়ে, কিন্তু এদের যে বিরাট বড় সমস্যা, এই সমস্যাগুলোকে বুঝতে পারলে আমরা অনেকখানি সমাধানের দিকে এগিয়ে যেতে পারবো। প্রথম একটা সমস্যা হলো চ্যালেঞ্জ তাদের, যে তাদের তাদের তারা বয়স সন্ধিকাল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই এবং এই তথ্য তাদের কাছে নাই। আরেকটা হয় যে অ্যাডোলেসেন্ট বা ছোট মানুষ মনে করে তাদেরকে ডিসিশন মেকিং এ আমরা পার্টিসিপেট করতে দেই না, তার নিজের জন্য কি ভালো, কি চাচ্ছে, কি মনে হচ্ছে, এই এইটা একটা বড় চ্যালেঞ্জ তাদের জন্য। আমরা সারা পৃথিবীতে যেটা দেখছি যে, এবং তাদের যে যৌন এবং প্রজনন স্বাস্থ্য জানা এবং স্বাস্থ্য ব্যবস্থা পাওয়ার যে অধিকার, এই অধিকারটাকেও আমরা সেইভাবে সম্মান করি না, এবং এটা একটা বড় বেসিক একটা সমস্যা। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের মতো দেশগুলো যেগুলো আছে, আমরা এই 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 সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে, আফ্রিকা রিজিয়নে, এইসব দেশে অনেকগুলো জায়গাতে বাল্য বিবাহ একটা বড় সমস্যা, জোরপূর্বক বিবাহ যেটাকে ফোর্সড ম্যারেজ বলি, চাইল্ড ম্যারেজ আমরা বলছি, এগুলো একটা বড় সমস্যা কিশোরীদের। এবং বিয়ে যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু গর্ভধারণ একটা সমস্যা। আমরা জানি যে কিশোরীদের গর্ভগুলো ঝুঁকিপূর্ণ গর্ভ, অধিক ঝুঁকিপূর্ণ গর্ভ, এবং যখন কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে ১৮ বছরের আগে তাদের বিয়ে হয়ে যাচ্ছে, এবং ১৮ বছরের পূর্বে যেসব গর্ভ সেগুলো ঝুঁকিপূর্ণ, এবং এই ঝুঁকিপূর্ণ হওয়ার জন্য তাদের অনেক রকমের জটিলতা হয় এবং মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে, জটিলতার আশঙ্কা বেশি থাকে। আমরা আরেকটা জিনিস যেটা দেখছি যে কিশোরী কিশোরী যাদের বিয়ে হয়ে গেছে বা যাদের বিয়ে হয়নি, তার মধ্যেও এমন ব্যবস্থা থাকে যে তাদের পরিবার পরিকল্পনা পদ্ধতি ব্যবহার করতে হবে, সেই পদ্ধতিগুলো তাদের কাছে পৌঁছানোর অনেক অনেক অভাব থাকে, তথ্য এবং কোথায় পাওয়া যায়, এটা একটা বিরাট বড় প্রতিবন্ধকতা তাদের সুস্থ থাকার জন্য। তারপরে কিশোরী বান্ধব বা কিশোর বান্ধব যে সেবাটাকে আমি বলি, যে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সার্ভিসেস যেটাকে বলছি, এই ফ্রেন্ডলি সার্ভিসেসগুলো তাদের কাছে আমরা পৌঁছাতে পারি না, কারণ আমাদের প্রোভাইডারদের অনেক ধরনের মানসিক প্রতি ই থাকে, চিন্তাভাবনা থাকে, আমাদের একটা সামাজিক প্রেজুডিস আছে, আমাদের স্টিগমা আছে যে কিশোর কিশোরী কেন এটা করবে, কিশোরী কেন এটা করবে, কিশোর কেন এটা করবে। কিন্তু তাদের অবস্থানটাকে বুঝে নিয়ে তাদের কাছে সেবাটাকে পৌঁছে দেওয়া এবং আমাদের যারা প্রোভাইডার আছেন তাদের এই ব্যাপারে ট্রেনিং দিয়ে তাদের কাছে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সেবাটাকে পৌঁছে দেওয়াটা একটা বিরাট বড় কারণ। আরেকটা জিনিস আমরা খুব বেশি দেখে থাকি এবং আমরা এটাকে স্বীকার করি না অনেক সময়, সেটা হলো যে কিশোর কিশোরীদের যে দৈহিক এবং মানসিক নির্যাতন এবং যৌন কিশোর পুরুষ নির্যাতনের শিকার, এবং এটা এটার একটা বিরাট ব্যাপকতা আছে। এবং আমরা আরেকটা যেটা দেখে থাকি, আমি আমি পরে যৌন নির্যাতনের ব্যাপার আরেকটুখানি বলবো, আরেকটা হচ্ছে যে এই পুষ্টির অভাব বিশেষ করে নারী কিশোরীদের জন্য, অ্যাডোলেসেন্ট গার্লদের জন্য। কারণ আমাদের দেশে এখনো অনেক দেশে বিশেষ করে গরিব দেশগুলোতে সান প্রেফারেন্স আছে, আমরা ছেলেকে বেশি করে খাওয়াবো, ছেলে আমাকে বুড়ো বয়সে দেখবে কিন্তু মেয়েকে আমরা খাওয়াবো না, মেয়ে তো বিয়ে হয়ে আরেক বাড়ি চলে যাবে। সুতরাং তার পুষ্টির অভাবের জন্য সে খাটো হচ্ছে, সে স্টান্টেড হচ্ছে, এবং স্টান্টিং হওয়ার জন্য তার আবার রিপ্রোডাক্টিভ হেলথ অনেক ধরনের সমস্যা তাকে ভুগতে হয় যখন তার বিয়ে হয়ে যাবে, যখন তার সন্তান হবে। আরেকটা যেটা হয় যে এই যে জেন্ডার বৈষম্য, ছেলে এবং মেয়েতে বৈষম্যের জন্য কিন্তু যদি আমরা ফিস না দিতে পারি তাহলে স্কুল ড্রপ আউটটা মেয়েদের ক্ষেত্রে বেশি হয়, বিয়ের কারণে হতে পারে, পয়সা দিতে পারে না সেই কারণে হতে পারে। তাতে তার কি হচ্ছে, তার খাদ্য, তার শিক্ষা, তার স্বাস্থ্যগত যে সেবা পাওয়ার যে অধিকার, এই সম্পূর্ণ অধিকারগুলোই কিন্তু ভীষণভাবে খর্ব হচ্ছে, এবং এটা একটা বিরাট বড় ব্যাপার। আমি নির্যাতনের কথাটা না বলে পারছি না, নির্যাতনের কথাটা একটা ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স 2015 সার্ভেতে দেখা যাচ্ছে যে 43% কিশোরী বলছে যে আমার এই সারা তার জীবনটাই বা কত বড়, এই ছোট থেকে 18 বছর বয়স পর্যন্ত এর মধ্যে সে 43%, মানে প্রায় অর্ধেক, দুজনে একজন, সে যৌন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। আর 30% বলছে যে আমি গত 1 বছরে শারীরিক এবং যৌন নির্যাতনের শিকার হয়েছি। সুতরাং নির্যাতনটা এটা একটা বিরাট বড় ব্যাপক একটা অবস্থান আমাদের দেশে এবং আরো অনেক দেশে আছে, আমি আমাদের দেশের তথ্যটা আপনাকে বললাম। আমি একটু বাংলাদেশের দিকে তাকাই, যখন যেহেতু আমরা সমস্যা নিয়ে আলাপ করছি, বাংলাদেশে আমরা দেখছি যে 60% কাছাকাছি কিশোরীদের 18 বছরের আগে বিয়ে হয়ে যাচ্ছে, 60%, এবং 22% বিয়ে হয়ে যাচ্ছে 15 বছরের আগে। এবং এই এবং তাদের তাদের উপরে ফ্যামিলির প্রেশার থাকে যে তোমাকে প্রেগনেন্ট হতে হবে, তুমি ফার্টাইল কিনা আমাকে দেখতে হবে। সুতরাং আমরা দেখছি যে আবার প্রতি 1000 কিশোরীতে 80 জন গর্ভধারণ করে যাচ্ছে। সুতরাং এই এই ঝুঁকিপূর্ণ গর্ভধারণ তাদের জন্য বিরাট মাতৃমৃত্যুর একটা বড় কারণ। আর আরেকটা যেটা দেখা যাচ্ছে যে তাদের মাতৃমৃত্যুর হারটা তুলনামূলকভাবে যারা 20-এর উপরে বিয়ে হচ্ছে বা 20-এর উপরে সন্তানের মা হচ্ছে তাদের থেকে 3-5 গুণ বেশি। সুতরাং মৃত্যুর আশঙ্কা একটা বিরাট বড় ঝুঁকি তার জন্য, গর্ভকালীন জটিলতা, প্রসবকালীন জটিলতা, অবস্ট্রাক্টেড লেবার, অতিরিক্ত রক্তপাত, এইসব বিভিন্ন কারণে তাদের এই মৃত্যুর ঝুঁকিটা বেশি। আরেকটা আমরা দেখি যারা মরে না কিন্তু বেঁচে যাচ্ছে, কিন্তু তাদের মর্বিডিটি হচ্ছে, এই যে ফিসচুলা হয়ে যায়, পেশাবের রাস্তা দিয়ে পেশাব গন্ধ করছে, পায়খানার রাস্তা ফুটা হয়ে পায়খানা পড়তে থাকে, এটাকে আমরা ফিসচুলা বলে থাকি। এবং এটা সাধারণত কিশোরীদের হয়ে থাকে, কেন তাদের শরীর সেই পরিমাণে পরিপূর্ণ হয় না, তার মধ্যে বাচ্চা পেটে আসে, তার মধ্যে প্রসব হতে গিয়ে তখন এই প্রেশারে থেকে অবস্ট্রাক্টেড লেবার হয়ে তখন এই ফিসচুলা একটা আমাদের দেশে এবং অনেক দেশে এটা এটা একটা বিরাট বড় সমস্যা।
তো ফিস্টুলা নিয়ে অনেকেই কাজ করছেন, আপনি তো কাজ করেছেনই, আপনি কয়েক দশক যাবত বাংলাদেশে, পশ্চিমবঙ্গে, ভারতে বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে আপনি অনেক কাজ করেছেন, গবেষণা করেছেন, অত্যন্ত বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। তো এখন আপনি জনস হপকিন্সে রয়েছেন, এর আগেও জনস হপকিন্সে ছিলেন, বিশ্বব্যাংকেও কাজ করেছেন, আপনার বিপুল অভিজ্ঞতা। আমরা জানি যে কিছু কিছু মহল থেকে বলা হচ্ছে, বলা হয়েছে যে কিশোর কিশোরীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, এবং এই বর্তমানে যে চলছে যে চ্যালেঞ্জ করোনা ভাইরাসের কারণে, তাতে তাদের আক্রমণ করতে পারে করোনা ভাইরাস। এবং কথাটা নিয়ে অনেক দ্বিমত আছে, অনেকে বলছেন যে কথাটা একেবারেই ঠিক না, এবং এই কথাগুলো বলে কিশোর কিশোরীদেরকে একটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আপনি কি বলবেন?
এটা নিঃসন্দেহে এটা একটা মানে কোভিডটা কিন্তু জনসাধারণের সবার জন্যই একটা থ্রেট, একটা চ্যালেঞ্জ। কিন্তু যেহেতু এই গ্রুপটা ভালনারেবল গ্রুপ, এই গ্রুপটা না অ্যাডাল্ট না শিশু, এটা মাঝামাঝি একটা গ্রুপে থাকার জন্য কিন্তু এদের উপরে অবিচারটা আমি বলবো যে বেশি হয়। এই সময় কোভিডের সময় দিস ইজ দি অপরচুনিটি যে আমরা অ্যাডোলেসেন্টের জন্য একটা শিক্ষামূলক যদি একটা চ্যানেল আমরা খুলতে পারি, যে যাতে অ্যাডোলেসেন্টরা ওখানে হয়ে তারা তথ্যগুলো, তারা প্রশ্ন উত্তর পেতে পারে, তারা তথ্যগুলো পেতে পারে যে অ্যাডোলেসেন্সের সময় কী সমস্যা, কোথায় কীভাবে তারা সেবা পাবে, কার কাছে যাবে, কী প্রেসক্রিপশন দিবে, তার সমস্যা হলে সমস্যাটা আলোচনা করতে পারে। আমার মনে হয় যে এই যে ডিজিটাল একটা অ্যাপ দিয়ে এই তথ্যটা আমরা কিন্তু অ্যাডোলেসেন্টের জন্য এক্সক্লুসিভ আমরা এটা করতে পারি, এটা একটা বড় ব্যাপার আমরা করতে পারি। আমি কয়েকটা জিনিস একটা দেখেছি, আমরা যখন আমাদের এই সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের কয়েকটা দেশের তথ্য নিচ্ছি, যে গত 15 বছরে অনেকগুলো দেশে কিন্তু অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি কমেছে, অ্যাডোলেসেন্টের গর্ভধারণ এবং মা হওয়াটা কিছুটা কমেছে, আমি বলবো সিগনিফিকেন্ট। তার মধ্যে হচ্ছে বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং মালদ্বীপস, টিমর লিস্টে এরা। তো যখন দেখা যাচ্ছে যে কেন কমছে, কয়েকটা ব্যাপারে দেখা যাচ্ছে যে এই কারণে কমেছে। একটা হলো যে আর্লি ম্যারেজ, বাল্য বিবাহটা কমে গেছে, একটা হচ্ছে তার শিক্ষা বেড়েছে, আরেকটা জিনিস হচ্ছে যে তাকে একটা জব অপরচুনিটি হচ্ছে, যেহেতু তার শিক্ষা হচ্ছে সে একটা চাকরি করার সুযোগ পাচ্ছে এবং পরিবার পরিকল্পনা পদ্ধতি তাকে ব্যবহার করতে সহায়তা করা হচ্ছে। এই 4-5টা বিশেষ কারণে কিন্তু এই যে অ্যাডোলেসেন্টের গর্ভটা কমেছে, মৃত্যু কমেছে, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা যদি আরো ব্যাপক হারে আমাদের কিশোর কিশোরীদের কাছে আমরা পৌঁছাতে পারি, তাহলে কিন্তু আমরা এই তাদের যে সমস্যাগুলো চলছে এই সমস্যাগুলোকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। এবং কোভিড এর সময় একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে এদের দিকে, যেটা কিনা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই এই সময়। আমরা কি রুগী দেখব, না আমরা ডাক্তার বাঁচাবো, না আমরা রুগী বাঁচাবো, না আমরা অ্যাডোলেসেন্টকে দেবো? অ্যাডোলেসেন্ট সবসময় লিস্টের তলায় পড়ে যায়, এরকম একটা অবস্থানে আছে অ্যাডোলেসেন্টরা, কিশোর কিশোরীরা।
জি, বিশিষ্ট চিকিৎসক, বিজ্ঞানী এবং গবেষক ডক্টর হালেলা হানম আখতার, আপনি কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ঝুঁকি এবং সমাধান, চ্যালেঞ্জগুলোর মোকাবেলার উত্তরণ ইত্যাদি নিয়ে বিশদ আলোচনা করলেন। আমাদের শ্রোতারা নিশ্চয়ই উপকৃত হবেন বলে আমি বিশ্বাস করি। আমাদের সময়ের সীমাবদ্ধতা আছে, পরিসর অত্যন্ত সীমিত, তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখলেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর হালেদা হানাম আখতার, আপনাকে অনেক 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 ধন্যবাদ।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান, আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রুকিয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington. 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 Washington.